ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ মোকাবেলায় একযোগে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য সহ তথ্যাদি বিনিময়ে দুই দেশ একমত পোষণ করেছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
নতুন দিল্লিতে ভারতের বিদেশ সচিব এবং পাকিস্তানের বিদেশ সচিব বিদেশের পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশে জঙ্গিবাদী হত্যাকাণ্ডের সংকট। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। প্যারিস আক্রমণের প্রায় ছমাস পর শীর্ষ একজন সন্দেহভাজন সালাহ আব্দেসালাম ফরাসি রাজধানীর একটি আদালতে ভবনে এসছেন। এর কয়েক ঘণ্টা আগেই তাকে বিচারের জন্য বেলজিয়াম থেকে ফ্রান্সে পাঠানো হয়। 26 বছর বয়সে এই ফরাসি লোক, যে ব্রাসেলসে বাস করতেন, প্যারিসে 13ই নভেম্বর বোমা ও গুলির ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তাকে 22শে মার্চের ব্রাসেলস বোমা আক্রমণের মাত্র দিন কয়েক পর গত মাসে আটক করা হয়। ওই হামলার সঙ্গে প্যারিস হামলার সম্পর্ক ছিল বলে মনে হয়। ইসলামিক স্টেট দুটো আক্রমণেরই দায় স্বীকার করছে। আব্দেসালাম বুধবার প্যারিসে তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হবেন। আব্দেসালামের ফরাসি আইনজীবী ফ্র্যাঙ্ক বার্টন বলেন যে তাঁর মক্কেল চুপ থাকবেন না। বার্টন বলেন যে তিনি ব্যাখ্যা দেবেন এবং ফরাসি বিচারকের সঙ্গে সহযোগিতা করবেন। তিনি তার মক্কেল ভেঙে পড়েছেন বলেও জানান। মনে করা হচ্ছে প্যারিস আক্রমণে তিনি গাড়ি ভাড়া করে এবং আক্রমণকারীদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করেছিলেন। ইরাকি সৈন্যরা আজ সংঘোষিত ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি মসুলে নতুন করে আক্রমণ অভিযান শুরু করেছে। তারা জোট বাহিনীর প্রচণ্ড বিমান আক্রমণের সহায়তায় শহরের উত্তর পূর্বাঞ্চলে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। এই আক্রমণ অভিযান কয়েক সপ্তাহ ধরে থমকে যায় যখন ইরাকি বাহিনী আইএস যোদ্ধাদের কাছ থেকে প্রচণ্ড বাধার মুখে তাদের মূল লক্ষ্য 8টি গ্রামের নিয়ন্ত্রণের পরিবর্তে মাত্র 3টি নিয়ন্ত্রণ গ্রহণ করতে সমর্থ হয়। ওই সব গ্রাম থেকে পালিয়ে আসা লোকজন জানায় যে আইএস লুকোনোর জন্য এবং রাতের বেলায় ইরাকি সৈন্যদের উপর আক্রমণ চালানোর লক্ষ্যে ওই অঞ্চলে সুড়ঙ্গ নির্মাণ করেছে। তারা ইরাকি বাহিনীকে দূরে রাখার জন্য আত্মঘাতী বোমাবাজদেরও ব্যবহার করেছে। বুধবারের এই অভিযান খুব ভোরে শুরু হয় এবং দুপুরের মধ্যেই ইরাকি বাহিনী মহানা গ্রামে পৌঁছে যায়। যুদ্ধক্ষেত্রে কমান্ডারদের সূত্র উল্লেখ করে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে যে বিমান অভিযানে মহানা গ্রামের 3 জন নারী আত্মঘাতী বোমাবাজ এবং 15 জন আইএস যোদ্ধাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এই লক্ষ্যে দুদেশের গোয়েন্দা তথ্য সহ তথ্য বিনিময় করার ব্যাপারে ঐকমত্যও পোষণ করেছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সহ তথ্য বিনিময় করার ব্যাপারে ঐকমত প্রকাশ করেছে। একটি যৌথ সেল গঠনেও উভয় পক্ষ নীতিগতভাবে রাজি হয়েছে। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
তাদেরকে আনস্টেবল করার জন্য এইগুলি ঘটনাগুলি ঘটাচ্ছে, মানে আমরা মনে করি যে এগুলো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, সে যদি তোমরা আরো কিছু আমাদের কাছে তথ্য ইনফরমেশন শেয়ার করো।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, আইএস এর সাংগঠনিক তৎপরতা নেই বলা হলেও একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাষ্ট্রদূত বলেন, রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সব হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং হত্যাকাণ্ড বন্ধ হওয়া জরুরি বলে উল্লেখ করেন। তিনি বলেন, জঙ্গিবাদ উগ্রবাদ দমনে তার সরকার বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, তার ভাষায়, আন্দোলনে ব্যর্থ হয়ে এখন তারা গুপ্ত হত্যায় নেমেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় 5 জন বাংলাদেশি শ্রমিক নিহত এবং অপর 3 জন আহত হয়েছেন বলে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে। এ সম্পর্কে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
খবরে কাতার পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল সামলা রোডে বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন। ওই মাইক্রোবাসের মিশরীয় চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবরে উল্লেখ করে বলা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সব আনুষ্ঠানিকতা শেষে তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, হতাহতদের নিহতদের সকলের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বের 11,000 ব্যাংক যে আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন করে, সেই নেটওয়ার্ক সাম্প্রতিক সাইবার ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটি জরুরি সতর্ক বার্তায় সফটওয়্যার হালনাগাদ করতে পরিষেবা গ্রহণকারীদের নির্দেশ দিয়েছে। সুইফট, যারা কিনা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাঠানোর নির্দেশ দিয়ে থাকে, তাদের তরফ থেকে এই নতুন সতর্কবার্তা জানানো হলো। এদিকে বাংলাদেশ এবং অন্যান্য দেশের আইন প্রয়োগকারী কর্মকর্তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে 8,100 কোটি ডলার চুরির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন। এই প্রথম সুইফট স্বীকার করেছে যে বাংলাদেশ ব্যাংক সাইবার আক্রমণে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরঞ্চ এই কোম্পানির বার্তা হ্যাক করার অনেকগুলো চেষ্টার মধ্যে এটি একটি ঘটনা। তবে আগেকার ওই সব ঘটনার যারা শিকার হয়েছিলেন তাদের কিংবা সেই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। এই সব আক্রমণ মোকাবিলার জন্য সুইফট তাদের নেটওয়ার্কে প্রবেশের লক্ষ্যে ব্যাংকগুলো যে সফটওয়্যার ব্যবহার করে থাকে তার নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ করেছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
নতুন দিল্লিতে অনুষ্ঠিত হার্ট অফ এশিয়া সম্মেলনের পাশাপাশি ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশ সচিব আইজাজ আহমেদ চৌধুরী এক বৈঠকে মিলিত হন। পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের মদত দেবে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশ সচিব। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
নয়া দিল্লি সূত্রের খবর, আলোচনা চলবে আবার দেশের মাটিকে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবেন তা হবে না। ভারত পাক দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ইসলামাবাদকে অত্যন্ত স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিয়েছে নয়া দিল্লি। নতুন দিল্লিতে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনের মধ্যেই আলাদা করে ওই বৈঠকে ভারতের বিদেশ সচিব পাকিস্তানের বিদেশ সচিবকে স্পষ্ট ভাষায় বলেছেন, দুদেশের সম্পর্কের মধ্যে সন্ত্রাসবাদ যে কুপ্রভাব ফেলে তাকে পাকিস্তান অস্বীকার করতে পারে, তাই পাকিস্তানের মাটিকে ভারত বিরোধী সন্ত্রাসবাদীদের কাজে লাগাতে দেওয়া মোটেই মেনে নেওয়া যাবে না। যদিও পাকিস্তানের বিদেশ সচিব এ ব্যাপারে কোনো কথা বলেননি, আলোচনা অত্যন্ত আন্তরিক এবং খোলামেলা ছিল বলে জানিয়েছে ভারত। বৈঠকে পাঠানকোট প্রসঙ্গের পাশাপাশি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা তুলেছেন এস জয়শঙ্কর। পাকিস্তানের জেলে থাকা ভারতীয় এবং মৎস্যজীবীদের প্রসঙ্গ বৈঠকে উঠেছে বলে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের তালিবান এই খবর নিশ্চিত করেছে যে তারা পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল ইসলামাবাদ পাঠিয়েছে। তারা বলছে যে তারা আশা করছে উভয় দেশের স্বার্থে এই সফর সফল হবে। ইসলামপন্থী এই বিদ্রোহী দলের একজন মুখপাত্র আজ ভয়েস অফ আমেরিকাকে জানান যে তালিবান প্রতিনিধি দল কাতারে তাদের রাজনৈতিক দপ্তর থেকে ইসলামাবাদে আসেন। তারা দুটি প্রতিবেশী দেশের মধ্যে মুখপাত্রের কথায় ঘনিষ্ঠ সম্পর্ক, দীর্ঘ সীমান্ত এবং বাণিজ্যিক লেনদেনের পরিপ্রেক্ষিতে এই আলাপ আলোচনা চালাবেন। পাকিস্তানি কর্মকর্তারা তালিবানের এই সফর কিংবা এর উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কূটনৈতিক সূত্রগুলো ভয়েস অফ আমেরিকাকে এটা নিশ্চিত করেছে যে তালিবান প্রতিনিধি দল পাকিস্তানি আলোচকদের সঙ্গে তাদের কথায় অনুসন্ধানী আলোচনার মিশনে সে দেশে গেছেন। এটি হচ্ছে আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা সহজতর করার ইসলামাবাদ সরকারের প্রচেষ্টারই অংশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় বাছাই পর্বের প্রাইমারি ভোটে মঙ্গলবার 5টি অঙ্গরাজ্যের সবকটিতে জয়লাভ করেছেন রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প এবং এর ফলে তিনি রিপাবলিকান দলের মনোনয়ন পাবার জন্য আরও কিছুটা এগিয়ে গেলেন। ট্রাম্প কানেটিকাট, ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া এবং রোড আইল্যান্ডে সহজেই জয়লাভ করেছেন। তিনি প্রতিটি অঙ্গরাজ্যেই 55% করে ভোট পেয়েছেন। মঙ্গলবার রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে অভিহিত করেন। মঙ্গলবারের ভোটের পর 1,237 জন প্রতিনিধির মধ্যে তিনি 845 জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তার অন্তত ওই 1,237 জন প্রতিনিধির সমর্থন পেতে হবে। তবে জুলাই মাসে রিপাবলিকান দলের মহাসম্মেলনের আগে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি ওই সংখ্যক প্রতিনিধির সমর্থন পাবেন কি না। তার নিকটতম প্রার্থী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ এবং ওহাইওর গভর্নর জন কেসিক মনোনয়নের জন্য পর্যাপ্ত সমর্থন পাচ্ছেন না, সুতরাং তারা ট্রাম্পকে থামানোর চেষ্টা করছেন। এদিকে ডেমোক্রেটদের মধ্যে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ডেলাওয়্যার, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া ও কানেটিকাটে এই 4টি অঙ্গরাজ্যে স্পষ্টত জয়লাভ করেছেন। ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স রোড আইল্যান্ডে জয়লাভ করেছেন। মঙ্গলবারের নির্বাচনের পর ক্লিন্টন দলীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সুপার ডেলিগেট সহ মোট 2,141 জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। তাকে আরও 242 জনের সমর্থন পেতে হবে। তিনি ফিলাডেলফিয়ায় তার সমর্থকদের বলেন যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয়ের জন্য তিনি দলটিকে একতাবদ্ধ করবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো। হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় বাংলাদেশে জঙ্গিবাদী হত্যাকাণ্ডের সংকট। সঞ্চালন করছেন শিগুফতা নাসরিন খুইন।
ধন্যবাদ সাবরিনা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশে জঙ্গিবাদী হত্যাকাণ্ডের সংকট। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। তিনি এখন বাংলাদেশে আছেন। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের দ্বিতীয় বিশিষ্ট অতিথি হচ্ছে ডক্টর মোহাম্মদ আবু নাসের। তিনি স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ আপনাকে।
শ্রোতারা, আগে যেমন বললাম যে আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। তবে এখন আমাদের ইতিমধ্যেই শ্রোতারা কল করা শুরু করেছেন, প্রথম প্রশ্নটা নেওয়া যাক। হ্যালো,
আমি বোস্টন থেকে তোফাজ্জল হোসেন মিলন বলছি।
বলুন,
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লেখক অথবা ব্লগাররা মারা যাচ্ছে এবং মারা যাওয়ার পরপরই সরকার বলছে এর জন্য বিএনপি অথবা জামাত দায়ী, এবং বিএনপি বলছে এটা সরকার করাচ্ছে। আসলে জঙ্গি সংগঠনগুলো করছে নাকি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে?
ধন্যবাদ তোফাজ্জল হোসেন মিলন বস্টন থেকে প্রশ্ন করার জন্য। তিনি জানতে চাচ্ছেন যে সম্প্রতি কয়েকজন ব্লগার ও লেখক নিহত হন, সরকার বিএনপি ও জামাতকে দোষারোপ করে আর বিএনপি বলছে সরকার করছে, আসলে কারা দায়ী? প্রথমেই যাচ্ছি ডক্টর মোহাম্মদ আবু নাসের কাছে।
আমার তো মনে হয় না যে সরকার অথবা বিএনপি দায়ী। জামাতের কথা বলা যাচ্ছে না, কারণ জামাতের সঙ্গে আপনার ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে, এটা সবাই জানে, এবং বিশেষ করে জামাত এখন প্রকাশ্যে রাজনীতি করার অবস্থায় নেই, সে কারণে হয়তো জঙ্গি গোষ্ঠীগুলোর সাথে তারা গোপনে কোনো কার্যক্রম চালাতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার যদি এই কাজগুলো করে তাহলে সরকারের লাভটা কি হচ্ছে? আমি তো সরকারের কোনো রাজনৈতিক ফায়দা এই ঘটনাগুলো ঘটিয়ে সরকার যে কোনো রাজনৈতিক ফায়দা পাবে সেটার কোনো কারণ আমি দেখছি না। একইভাবে বিরোধী দল বিএনপি, তারাও যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, এই ঘটনার ফলে তারা কি ধরনের রাজনৈতিক সুবিধা পাবে? তো আমার মনে হয় না যে সরকার বা বিএনপি এই ঘটনাগুলোর সাথে জড়িত। আমাদের কারণ এর আগে আপনি দেখেছেন যারা যে সমস্ত এই সমস্ত ঘটনাগুলোর পরে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা পুলিশের হাতে আটক হয়েছেন, তারা সবাই একটি বিশেষ উগ্র ধর্মীয় মতবাদের প্রতি বিশ্বাস তাদের রয়েছে এবং তাদের কারো কারোর সাথে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। সারা বিশ্বে যে আপনার উগ্রবাদী ইসলামপন্থীদের যে চরমপন্থা চলছে তার একটা প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে আমার মনে হয়, এবং এই উগ্রবাদী চিন্তাধারার প্রতি যারা আকৃষ্ট হয়েছে তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমার মনে হয়।
ধন্যবাদ ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ।
কারা ঘটিয়েছে উত্তর দেবে পুলিশ, এক্স্যাক্টলি কারা ঘটিয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের দৃষ্টিভঙ্গ আমরা যেভাবে বিষয়টাকে আমরা দেখি বা বিষয়গুলি বিশ্লেষণ করলে যে জিনিসটা চোখের সামনে আসে, ডক্টর আবু নাসির যেটা বলেছেন যে আওয়ামী লীগ বা বিএনপি কারও কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড থেকে তাদের যে রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য, দুটি দলই হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, সুতরাং দুটি দলেরই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের যে রাজনৈতিক লক্ষ্য তারা কিন্তু তারা সেটা পূরণ করতে পারবে না বা সেটা তারা পূরণ করতে চাচ্ছেও না। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে আজকে আমরা দেখছি যে বিশ্বব্যাপী একটি উগ্র ডানপন্থী সন্ত্রাসবাদী যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু আজকে আপনার স্থানীয় বা আঞ্চলিক ভাবে না, সেটা একটা বিশ্বব্যাপী একটা গ্লোবাল ডাইমেনশন রয়েছে। বাংলাদেশও কিন্তু সেই বিশ্বে অন্তর্ভুক্ত একটি দেশ, সুতরাং যখন একটি বিশ্বের একটি সন্ত্রাসবাদী আন্দোলন চলছে সেই জায়গা থেকে তো বাংলাদেশ আজকে মুক্ত নয়। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে যে উগ্র ডানপন্থী ধারার যে উত্থান, যে সন্ত্রাসবাদী যে রাজনীতি এবং যারা সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে চায় এ ধরনের যে গ্রুপগুলো রয়েছে, এবং সেটি কিন্তু একেবারে নতুন ফেনোমেনন তাও কিন্তু নয়। আমরা 60-এর দশকের শেষে বা 70-এর দশকে, গত শতাব্দীর 60-এর দশকের শেষে বা 70-এর দশকেও আমরা দেখেছি তখন ছিল বাম সন্ত্রাসবাদ, আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডানপন্থী সন্ত্রাসবাদ। সুতরাং যে জিনিসটা আমরা অনুমান করতে পারি সেটা হচ্ছে যে ডানপন্থী সন্ত্রাসবাদী যে আন্দোলন চলছে বিশ্বব্যাপী, যদি সেটাকে আমরা আন্দোলন বলি, এবং সেখানে সেই তাদের সেই কর্মকাণ্ডকে জাস্টিফাই যেটা করা হচ্ছে এক ধরনের ধর্মের লেবাস, অর্থাৎ ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আরো স্পষ্ট করে বললে যে ইসলামের যে সালাফি মতবাদ, সেই সালাফি মতবাদেরও এক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা। সালাফি মতবাদ কিন্তু আমার কাছে কখনো মনে হয় নাই যে এটি একটি সন্ত্রাসবাদী ধর্মীয় দর্শন, এটি একটি কনজারভেটিভ রক্ষণশীল ধর্মীয় দর্শন। কিন্তু সেই ধর্মীয় দর্শনটাকে এক ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলি জাস্টিফাই করার জন্য এই ধরনের যে ইসলামের ব্যাখ্যা সেটাকে তারা ব্যবহার করে একটি ডানপন্থী সন্ত্রাসী গ্রুপকে আমরা দেখছি সারা বিশ্বব্যাপী এক ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ যেহেতু একটা আজকে গ্লোবাল ভিলেজের একটা অংশ, সে তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে এবং হয়তো সামনের দিনে ঘটবে। তো এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার এবং বিরোধী দলের যে আপনার ভূমিকাটা পালন করা উচিত, তাদের দায়িত্বশীল ভূমিকা, একে অন্যকে দোষারোপ না করে সংকটের উৎসটা চিহ্নিত করে একজোয়ে কাজ করা, সেইটার অভাব পরিলক্ষিত হচ্ছে। এবং তার ফলে আমরা যেটা দেখবো বা দেখছি যে এ ধরনের উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আখেরে লাভবান হবে এবং হচ্ছে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব। হ্যালো
হ্যালো, আমার নাম মুরাদ, আমি পেনসিলভেনিয়াতে থাকি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে বর্তমানে হত্যাকাণ্ড গুলো হচ্ছে এর শেষ কোথায়? কোন হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না, সরকার এখন বলে একটা তখন বলে একটা, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তো আমার প্রশ্ন, এর শেষ কোথায়? ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মুরাদ যিনি পেনসিলভেনিয়া থেকে জানতে যাচ্ছেন যে বাংলাদেশে হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না, এর শেষ কোথায়? ডক্টর নাসের,
বিচার কিন্তু একেবারে হচ্ছে না এটা আমি মানতে নারাজ। বিচার হচ্ছে, যেমন ধরেন এই যে এই এই হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছিল যখন গণজাগরণ মঞ্চ কয়েক বছর আগে আপনার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আন্দোলন করছিল, সেই আন্দোলন চলাকালীন সময়ে ব্লগার রাজীব হায়দার, তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ সেরকম গুপ্ত হত্যার যে আপনার যে একটা ধারা সেটা শুরু হয়।
সেই রাজীব হত্যার কিন্তু বিচার হয়েছে,
বেশ দুজনের
ফাঁসির আদেশ হয়েছে এবং আরো বেশ
কয়েকজনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এই এই বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটা কোন আপনার একটা জরুরি ট্রায়াল, জরুরি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে করা হয়নি, বাংলাদেশের স্বাভাবিক যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে।
ডক্টর নাসের, আপনি কি আপনার টেলিফোনের মাউথপিসটা আরেকটু কাছে নেবেন?
এবং এরপরে আরো যে কয়েকজন হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর কোন কোন ক্ষেত্রে আসামিদের ধরা হয়েছেন। তবে আমার মনে হয় যে আমাদের আমাদের পুলিশের এবং পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে তৎপর হওয়া দরকার ছিল তারা সেভাবে পারছেন না। এই যে পারছেন না, সেটা রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি তাদের দক্ষতা এবং সক্ষমতার অভাব সেটা আমি বলতে পারছি না। তবে এটা ঠিক যে মানুষের মধ্যে একটা ধারণা কাজ করছে যে আমাদের এই ঘটনাগুলোর পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটা দ্রুততার সাথে এই এই ঘটনাগুলোর বিচার করা দরকার সেগুলো সেটা হচ্ছে না। তো বিচার এবং আমরা জানি যে যখন কোনো একটা দেশে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন জনগণ যেটা ভাবে তাদের যে পারসেপশন সেটা খুব ম্যাটার করে। তো সরকারের আমার মনে হয় যে একটা নজর দেওয়া উচিত যে জনগণ কেন ভাবছে যে বিচার হচ্ছে না। তাহলে সরকারকে যদি বিচার হয়ে থাকে সরকারকে বলা উচিত যে বিচার হচ্ছে এবং এই এই ঘটনাগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য আরো সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ। আমি ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে যাওয়ার আগে আরেকটি কল আছে। হ্যালো, পশ্চিমবঙ্গ থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ থেকে বলুন, আপনার নামটা আগে বলুন।
হ্যালো, আমি দীপক চক্রবর্তী পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছি।
ও, আপনি বাংলাদেশ থেকে বলছেন, আচ্ছা। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা
থেকে বলছি।
বলুন আপনার প্রশ্ন।
যে দুইজন অতিথিকে আমার আদর থাকলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শ্রোতাগুলো প্রশ্ন করতেছে, ওরা উত্তর দিচ্ছেন, খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় জঙ্গিবাদ যে বাংলাদেশের যে আলোচনা করতেছেন। তা আমার প্রশ্ন, আমি চলে যাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যেমন কয়েকদিন আগে বাংলাদেশে যে হিসাবে এবং কি মানুষ হত্যা হচ্ছে এবং কি আমাদের পঞ্চগড়েও এক সেই মন্দিরে পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে নির্মম ভাবে হত্যা করানো হইলো, রাজশাহী থেকে কুমিল্লা থেকে একজনকে হত্যা করানো হইলো, ঢাকা থেকেও কয়েকদিন আগে সন্ত্রাসীগুলা যে বিশ্ববিদ্যালয় শিক্ষক গুলা যে হত্যা করতেছে, তা আমার মনে হয় বাংলাদেশে বাক স্বাধীনতা থাকতেছে না। এবং কি দেখবেন এই হিসাবে যে মানুষগুলোকে যে হত্যা করতেছে, এটা কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কতটুক তৎপর আছে আর কি, তৎপর বিষয়টা এরা কাজ করে? এবং কি আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতেছে, তা আমার মনে হয় বাংলাদেশে কত সাল নাগাদ এই সন্ত্রাসী গুলাকে ঠেকাইতে পারে এবং কি এদেরকে কি হিসাবে শাস্তি প্রদান করতে পারে আর কি, আমাকে এই বিষয়ে একটু বলবেন আর কি। ধন্যবাদ, নমস্কার।
নমস্কার আমাদের কাছে প্রশ্ন করার জন্য ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
প্রশ্নের কতগুলি ডাইমেনশন রয়েছে। আমি যেভাবে বিষয়গুলিকে দেখি সেটা হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন যে বিচার হচ্ছে কিনা, বিচার হচ্ছে, তবে বিচার কিন্তু জনগণের যে এক্সপেকটেশনটা থাকে খুব দ্রুত একটা সমস্যার সমাধান করা। শুধু বাংলাদেশ নয়, আমাদের পাশ্চাত্য দেখি যে যে সংকটটা জঙ্গিবাদের সংকট কিন্তু সেটা বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্য দেশেও এই সংকটে আজকে আক্রান্ত, এবং তাদের পুলিশ বাহিনীর যে রেসপন্স সেটাও কিন্তু যতটা অপটিমাল লেভেলে হবার কথা আমার কাছে মনে হয় ঠিক অতটা অপটিমাল লেভেলে তারা করতে পেরেছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখন প্রশ্ন আসছে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে শুধুমাত্র পুলিশি ব্যবস্থার মাধ্যমে অর্থাৎ আইন শৃঙ্খলা এবং বিচার হলেই কি এ ধরনের তৎপরতা বন্ধ হবে? হয়তো হবে, আপাতত হবে এবং কিছুটা কমবে, কিন্তু এই যে সন্ত্রাসবাদী আন্দোলনের যে উৎস, যে রুট, সেটাকে আমার কাছে মনে হয় না যে দূর করা যাবে। যে বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে দরকার এবং তার একটা গ্লোবাল ডাইমেনশন আছে, আমি সেই জায়গাটাকে পড়ে যাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে গণতান্ত্রিক যে চর্চা এবং চেতনা সেটিতে প্রবল অভাব আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। এবং গণতন্ত্র বলতে আমরা অনেক ক্ষেত্রেই শুধু বুঝি যে ভোট প্রদান, কিন্তু গণতন্ত্রের যে মূল বিষয় সেটা হচ্ছে যে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা এবং বৈচিত্র্য, বহুত্ববাদ এবং বৈচিত্র্যকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মানসিকতা। এই মানসিকতাটা যখন বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে ডেভেলপ করতে না পারবে, অর্থাৎ আমার থেকে যে ব্যতিক্রম তাকে আমি টলারেট করব না, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে হোক, এটি আমার দীর্ঘকালীন যে বাংলাদেশ নিয়ে আমার যে কাজ, সেই কাজে আমার মনে হয় যে সমাজের একটা ব্যাপক অংশের মধ্যে এই বৈচিত্র্যকে এবং বহুত্ববাদকে গ্রহণ করে নেবার যে মানসিকতা সেটা অভাব পরিলক্ষিত হচ্ছে। এই অভাবটার জায়গা থেকেই কিন্তু সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদী আন্দোলনগুলো দানা বেঁধে উঠে। সুতরাং দ্রুত বিচার করা বা আইনগত যে ব্যবস্থা সেটি হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি দিক এবং সেটি অবশ্যই প্রয়োজনীয় এবং সেটি অত্যন্ত এফিশিয়েন্ট ভাবে করা উচিত। কিন্তু পাশাপাশি যেটা শুধু সরকার বা সরকারের দল নয়, বিরোধী দল, সিভিল সোসাইটি থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলি রয়েছে, ধর্মীয় যে সংগঠনগুলি রয়েছে, তার একটা ব্যাপক একটা সামাজিক যে আন্দোলন, সামাজিক এবং রাজনৈতিক যে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় নানা মত পথ এবং বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হবে এবং পাশাপাশি সহাবস্থান করতে পারবে, এ ধরনের সমাজ হচ্ছে গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো এবং গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি, সেই জায়গাটিতে বাংলাদেশ এবং পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশ যতক্ষণ না যেতে পারবে, আমার কাছে মনে হয় না যে প্রথম প্রশ্নকর্তা যেটি বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে জঙ্গিবাদী আন্দোলনের শেষ কোথায়, সে তার আগ পর্যন্ত আমার মনে হয় না সেটি শেষ হবে, কোনো ফর্মে হয়তো ব্যাপক বা অল্প আকারে সেটা থেকেই যাবে।
আচ্ছা, ধন্যবাদ। শ্রোতারা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন সরাসরি ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশের জঙ্গিবাদী হত্যাকাণ্ডের সংকট। আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। এখানে আছেন যুক্তরাষ্ট্রের ডক্টর মোহাম্মদ আবু নাসের, তিনি স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং এখন বর্তমানে আছেন বাংলাদেশে, কিন্তু ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, তিনি একজন American Public University School of Security and Global Studies এর অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি, একজন রাজনৈতিক বিশ্লেষক। আপনারা সরাসরি যারা প্রশ্ন করতে চান এই নম্বরে প্রশ্ন করুন, ফোন করুন 2026193062। এবারে আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমি সেখান থেকে একজনের কথা বলছি। গৌতম তান্তি, তিনি লেখেননি তিনি কোত্থেকে কল করছে, প্রশ্ন পাঠিয়েছেন, তবে তিনি ইংরেজিতে লিখেছেন, আমি সেটা বাংলায় বলছি। তিনি লিখেছিলেন, হু ইজ লায়াবল অফ টেরোরিজম অ্যাক্টিভিস্ট ইন বাংলাদেশ, উইক অর পুয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট, পলিটিক্স অর রিলিজিয়াস সুপারস্টিশনস, বাংলাদেশের সন্ত্রাসী তৎপরতার জন্য কারা দায়ী, দুর্বল প্রশাসন, রাজনীতি, না ধর্মীয় গোড়ামি? ডক্টর আবু নাসের,
সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখবেন যে বাংলাদেশে যে জঙ্গিবাদী যে আপনার সন্ত্রাসবাদ, সেটা শুরু হয়েছে 1998 সালের দিকে। আমি এক্স্যাক্টলি আমার সালটা মনে নেই, আমার মনে হয় যে আপনার রমনায় যখন বর্ষবরণের অনুষ্ঠানে হামলা করা হলো, তারপরে আপনার সিপিবির একটা সমাবেশে হামলা করা হলো, উদীচীর সমাবেশে হামলা করা হলো, সেটা হচ্ছিল 1998 সাল থেকে 2001 সাল এরকম সময়ের মধ্যে। তারপরে আপনার 2001 সালে যখন বিএনপি এবং জামাতের সরকার আসলো, তখন রাজশাহী অঞ্চলে, নওগাঁ অঞ্চলের বাংলা ভাইয়ের নেতৃত্বে একটা বিশাল আপনার বড় ধরনের জঙ্গি কার্যক্রম চলতে থাকলো। তখন কিন্তু এই বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমান, এদেরকে খুব ইফেক্টিভলি কন্টেন করা হয়েছিল, তাদের শাস্তি হয়েছিল, তাদের দুজনেরই ফাঁসি হয়েছে। এবং তারপরে দেখা গেল তারা জেএমবি নামে তখন এই সন্ত্রাসবাদী কার্যক্রম চালাত। এরপরে দেখা যাচ্ছে যে গত কয়েক বছরে বিভিন্ন নামে আপনার এই সন্ত্রাসবাদী কার্যক্রম হচ্ছে, তবে এর পেছনে দায়ী কারা, ডেফিনেটলি যে এরকম প্রতি সপ্তাহে একটা না একটা ঘটনা ঘটছে এবং কেউই এখন নিরাপদ বোধ করছেন না। আগে হচ্ছিল যে কাউকে রাস্তায় আক্রমণ করা হচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাড়ির ভেতরে গিয়েও আপনার হত্যা করা হচ্ছে।
হ্যাঁ, এই সপ্তাহে যেটা হলো,
দুজন মানবাধিকার কর্মী তাদেরকে যে হত্যা করা হলো, বাড়ির ভেতরে গিয়ে আপনার গেট পার হয়ে একজন যে রক্ষী ছিলেন, সে বাড়ির যিনি একজন সিকিউরিটি গার্ড ছিলেন, তাকে আহত করে তারপরে যে হত্যা করা হলো, এটা একটা ভয়াবহ পরিস্থিতি। এবং তারা যেটা চাচ্ছে, এই জঙ্গিবাদীরা, তারা চায় যে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে, এবং তারা বিরুদ্ধবাদী যে মতামত, আপনার ডক্টর ইফতেখার আহমেদ যেটা বললেন যে বাংলাদেশে আপনার যে ডাইভার্সিটি এবং বিভিন্ন ধরনের বহুত্ববাদী যে সমাজ, সেই সমাজকে তারা অস্বীকার করতে চায়। আমরা যদি বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে দেখবেন যে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে। আমার মনে হয় যে গত কয়েক দশকে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যে রাষ্ট্র দর্শন এবং সামাজিক দর্শনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কি সত্যি এখনো ধর্মনিরপেক্ষ? আমার মনে হয় না। আমার মনে হয় যে ধর্ম বাংলাদেশে এখন শুধুমাত্র সমাজে নয়, রাজনীতিতেও একটা একটা বড় অবস্থান করে ফেলেছে, এবং যে অবস্থান একটা সুন্দর সমাজের জন্য কাম্য নয়। তো এদিকে রাজনৈতিক কিছু ব্যর্থতা রয়েছে, এবং আরেকটা জিনিস মনে হয় যে আমার, যারা সেকুলার পলিটিক্যাল পার্টিস বাংলাদেশে রয়েছে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে প্রধান ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যারা এখন ক্ষমতায় রয়েছে, কখনো কখনো আমি তাদেরকেও আপোষকামিতার ভূমিকায় দেখি। কারণ যখন আমরা দেখি যে হেফাজতে ইসলামের মতো ধর্মবাদী যে শক্তিগুলো রয়েছে, তাদেরকে তুষ্ট করার জন্য সরকারের একদম একদম আপনার উচ্চ পর্যায় থেকে তাদেরকে তুষ্ট করার জন্য বিভিন্ন কথাবার্তা বলা হয়। যখন কোন একজন ব্লগার হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের পরে বলা হয় যে আপনারা ধর্মের বিরুদ্ধে লিখবেন না, অথবা ধর্ম ঠিক আছে ধর্মের বিরুদ্ধে লিখবেন না সেটা বলা যায়, কিন্তু যখন একজন একজন লেখককে মেরে ফেলা হচ্ছে, সেই একই দিন বা তার পরের দিন যখন বলা হয় যে যারা এই সমস্ত লেখালেখি করছেন তারা ঠিক করছেন না, এক অর্থে কিন্তু খুনিদেরকে উৎসাহিত করা হচ্ছে। এবং আমি জানি তারা কেন করছে, কারণ আমি এটা বিশ্বাস করি যে যারা এখন সরকারে রয়েছে তারা ধর্মকে রাজনীতিতে আনতে চান না, কিন্তু বাংলাদেশে সমাজ ব্যবস্থায় যে রূপান্তর ঘটেছে, তাদের মতো একটা রাজনৈতিক দলকেও এই ধর্মের সাথে আপোষ করতে হচ্ছে। আমার মনে হয় সেই আপোষের যে একটা ধারা এবং আপোষের যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে এসে অত্যন্ত কঠোর হাতে এই ধর্ম এই উগ্রপন্থীদেরকে মোকাবেলা করতে হবে, এবং সেই সাথে আপনার কিভাবে এই উগ্রপন্থীদেরকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় তার জন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম নিতে হবে, এবং আমাদের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আগে হতো সেটাও একটা স্থবিরতা রয়েছে। আমাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকেও আরো জোরালো করতে হবে, যাতে সমাজে আপনার ধর্ম উগ্রবাদীদের যে অবস্থান, সেই অবস্থান একটা আপনার ক্ষীণ হতে থাকে।
ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ, আপনি কি বলেন?
প্রশ্নটা ছিল কারা দায়ী, তাই তো?
হ্যাঁ, গৌতম তান্তি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশের সন্ত্রাসী তৎপরতার জন্য কারা দায়ী, দুর্বল প্রশাসন, রাজনীতি, না ধর্মীয় গোড়ামি? উনি কয়েকটা দিক এর কথা উল্লেখ করেছেন।
আমি মনে করি সবাই কম বেশি দায়ী, কিন্তু তার আগে যে জিনিসটা আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই সেটা হচ্ছে যে আপনি একটা মানে অদ্ভুত সিমিলারিটিস দেখবেন যে অতি বাম রাজনীতির ধারা এবং অতি ডান রাজনীতির ধারা। প্রথম আমরা যদি গত শতাব্দীতে দেখি এক ধরনের সমাজতান্ত্রিক বাম রাজনীতি একটি রাজনৈতিক আন্দোলন হিসেবে এটি আবির্ভূত হয় ইউরোপে এবং অন্যান্য দেশে, এবং পরবর্তীতে আমরা দেখি সেই রাজনীতির ধারাটি আপনার একটি সন্ত্রাসবাদী রাজনৈতিক ধারায় একটি অংশ বেরিয়ে এসে সন্ত্রাসবাদের উপর নির্ভর করে তারা তাদের যে মতবাদ সেই মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ বলা যায় পশ্চিমবঙ্গে চারু মজুমদার, বাংলাদেশের সিরাজ শিকদার সহ অনেকে যারা অস্ত্রের উপর নির্ভর করে তাদের যে রাজনৈতিক মতবাদ সেটি প্রতিষ্ঠা করবার প্রয়াস চালায়, এবং সেই যে বাম রাজনীতির ধারা তা তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটিকে রাজনীতি বিজ্ঞানের ভাষায় বা রাজনৈতিক অধ্যয়ন শাস্ত্রের ভাষায় সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা বলা হয়, যেখানে তাদের যে মতবাদ সেটাকে তারা জোর করে সমাজের উপর চাপিয়ে দিতে চায়, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ কি ভাবছে সেটি সেখানে কোনো মুখ্য ভূমিকা পালন করে না। অর্থাৎ একটি ক্ষুদ্র অংশ মনে করে যে আমরা সঠিক এবং এটাই হওয়া উচিত এবং সেটা করতে হবে গায়ের জোরে। পরবর্তীতে আমি যেটা দেখলাম অদ্ভুত, আমরা যে আপনি দেখবেন যে সেই বাম রাজনীতির ছাড়া যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো সাংগঠনিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়াকে অনুসরণ করে ডানপন্থী অতি ডানপন্থী রাজনৈতিক ধারা আমরা প্রথমে ভারতবর্ষে এবং পরবর্তীতে আমরা মধ্যপ্রাচ্য অন্যান্য অংশে আমরা দেখি, যেমন মুসলিম ব্রাদারহুড বা জামাত ইসলামী যে সংগঠনগুলো রয়েছে তাদের যে অর্গানাইজেশন যে স্ট্রাকচার এবং যেভাবে তারা কাজ করে, তারা ব্যাপকভাবে যে বাম রাজনীতির যে লিটারেচার সেখান থেকে তারা প্রভাবিত হয়ে তারা তাদের সাংগঠনিক কাঠামো গড়ে তোলে। এবং ইনিশিয়ালি সেই মুভমেন্টগুলি ছিল এক ধরনের যেটাকে বলে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারার আন্দোলন, কিন্তু সেই একই রকম ইতিহাস নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা আন্দোলন থেকে একটা অংশ বিভিন্ন বিশ্বের বিভিন্ন অংশে আমরা দেখেছি, বাংলাদেশও তার বাইরে নয়, বেরিয়ে এসে তারা সেই বামপন্থীদের মতো আমরা দেখলাম যে অস্ত্রের উপর নির্ভর করে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্য সেটি তারা প্রতিষ্ঠা করবার প্রয়াস পেল। এবং যদিও দুটো ধারায় বাম এবং ডান দুটো রাজনৈতিক ধারায় তারা অস্ত্রের উপর নির্ভর করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে, কোথাও কিন্তু সেই আন্দোলনগুলি সফল হয়নি। ইন দ্য মিনটাইম যে জিনিসটা যে বিষয়টা হয়েছে, যে সমস্ত রাষ্ট্রে তারা এই সমস্ত কার্যকলাপ চালিয়েছে সেখানে নৈরাজ্যবাদীরা হয়েছে, প্রচুর লোকের প্রাণহানি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেটি অতি ডানপন্থী ধারা এবং অতি বামপন্থী ধারা কোন আন্দোলনই কিন্তু সফল হয়নি এবং সেটি হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আমরা যেটা দেখেছি, যদি আমরা বাংলাদেশে আবার ফিরে আসি, যখন অতি বামপন্থী ধারা ছিল এবং এখন যখন অতি ডানপন্থী ধারা অর্থাৎ সন্ত্রাস নির্ভর যে রাজনৈতিক ধারা, যদি এটাকে আমরা রাজনৈতিক ধারা আদৌ বলতে পারি, তো কোট আনকোট যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারাকে আপনার নানাভাবে ব্যবহার করবার প্রয়াস আমরা লক্ষ্য করেছি যে মেইন স্ট্রিম যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, এমনকি তথাকথিত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক দল মনে করে না রাজনীতি ধর্মের ব্যবহার করা উচিত, সবাই স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে এক ধরনের এই সমস্ত রাজনৈতিক দল এবং গোষ্ঠীকে ব্যবহার করবার একটা প্রয়াস সবসময় বাংলাদেশের রাজনীতিতে আমার পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে যে এই ধরনের উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলি যেন একটা স্পেস তৈরি হয়ে গেছে এবং সেই স্পেস থেকে তারা কাজে লাগাচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা যায়, বিশেষ করে পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, যে এই সমস্ত জঙ্গিবাদী গোষ্ঠীগুলিকে ব্যবহার করতে যে রাষ্ট্র মারাত্মকভাবে আক্রান্ত হয় এবং কোনো কোনো সময় এই সমস্ত জঙ্গিবাদী গোষ্ঠীগুলি রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে না বা সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সুতরাং পাকিস্তানে একটি মিনিয়েচার ফর্ম আমি বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে গত শতাব্দী 1998 সাল থেকে, যে কখনো কখনো বিরোধী দল বা সরকারি দল কখনো কখনো এদেরকে ব্যবহার করেছে তাদের নিজস্ব ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য। আর পাশাপাশি যে আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, যে রাষ্ট্র এবং সরকার সবসময় এক ধরনের সুবিধাভোগী অবস্থানে থাকে, অর্থাৎ সমাজের মধ্যে যে রাজনৈতিক বিশ্বাস মতবাদ এবং যে অনুসারী বেশি থাকে সবসময় সরকার তাদের পক্ষে কথা বলে। সুতরাং এ ধরনের জঙ্গিবাদী আন্দোলনের বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে যেটা দরকার যে সমাজের মধ্যে সিভিল সোসাইটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, যারা মনে করেন যে অসাম্প্রদায়িক রাজনীতি ধারায় যদি দেশকে নিয়ে যাওয়া যায় তাহলে দেশের জন্য মঙ্গল, এই ধরনের যারা চিন্তা করেন তাদের কাছে রাজনীতি এবং সমাজে বৃহত্তর রোল প্লে করা এবং সেটাকে দেখানো যে এই ধরনের মানুষের সংখ্যা বেশি, কিন্তু যতক্ষণ সেটা দেখানো না যাবে সরকার ইনিয়ে বিনিয়ে কোনো না কোনো ভাবেই নানান ফর্মে এই সমস্ত জঙ্গিবাদী গোষ্ঠীগুলির পক্ষে কোনো না কোনো ফর্মে তার কথা বলা যাবে, কারণ সরকার কখনোই তার ভোট ব্যাংক হারাতে চায় না।
অনেক ধন্যবাদ। শ্রোতারা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি হেলালুদ্দিন চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি।
বলুন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার, লেখক, প্রফেসর সহ সমাজের অনেক লোককে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই হত্যার পরে আনসারুল্লাহ, আল কায়দা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো দায় স্বীকার করে। আমার প্রশ্ন, এরকম জঙ্গি সংগঠনগুলোর অস্তিত্ব বাংলাদেশে আছে কিনা?
অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন হেলালুদ্দিন চৌধুরী। তিনি বলছেন যে বাংলাদেশে এইসব জঙ্গি সংগঠনের অস্তিত্ব আছে কিনা, কারণ আমরা দেখলাম এই কয়েকটা গত কয়েকটা ঘটনাতেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসারুল্লাহ, আল কায়দার সংগঠন। তো ডক্টর মোহাম্মদ আবু নাসের,
আপনার যখন দেখবেন যে গত কয়েকটা হত্যাকাণ্ডের পরে যখন আনসারুল্লাহ বাংলা টিম এর আগে আরো বিভিন্ন নামে তারা ফেসবুক এবং টুইটারে যখন দায় স্বীকার করেছেন, তখন দেখা গেছে যে এগুলো আসলে বাংলাদেশের কোন একটা জায়গা থেকে করা হয়েছে। যখন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই স্ট্যাটাস গুলো কারা দিয়েছে, তারা যখন খুঁজে বের করার চেষ্টা করেছে, তারা দেখেছে যে বাংলাদেশ থেকে এসেছে। আমার মনে হয় না যে আল কায়দার যে গ্লোবাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কোন বাংলাদেশ শাখা এখন পর্যন্ত রয়েছে, তবে তারা চেষ্টা করছে, তারা নানাভাবে চেষ্টা করছে। আমার যেটা মনে হয় যে আপনার বাংলাদেশে যারা জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে, যারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা ডেফিনেটলি আল কায়দার মতাদর্শে বিশ্বাসী এবং তারাও আল কায়দার এবং ইসলামিক স্টেটের আদলে বাংলাদেশে তথাকথিত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের সাথে সাংগঠনিক যোগাযোগ নেই। এবং তবে কয়েকজন এর আগে ধরা পড়েছিল যারা এরকম আনসারুল্লাহ বাংলা টিম জাতীয় সংগঠন করার চেষ্টা করেছিল, তাদের কেউ কেউ আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করেছিল তালেবানদের পক্ষ হয়ে, এবং এদের একজন দুজন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল কায়দা এবং ইসলামিক স্টেটের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছে। তবে তারা ডেফিনেটলি ওই মতাদর্শে বিশ্বাসী, তবে আমার মনে হয় এখন পর্যন্ত তারা সাংগঠনিকভাবে বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারেনি।
আচ্ছা, ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি বলেন?
বাংলাদেশে এটিতে কোনো সন্দেহই নেই যে বিভিন্ন সন্ত্রাস নির্ভর সংগঠনের অস্তিত্ব রয়েছে যারা আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করছে, এবং সেটির সংখ্যা একটি নয়, একাধিক, এবং যাদের সংখ্যা এক্স্যাক্টলি কত সেটা হয়তো সরকার বললে বলতে পারেন, কিন্তু যারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন তাদের কাছে এক্সাক্ট ফিগারটি নেই, কিন্তু সংখ্যাটি অনেক। সেটি সব রয়ে গেছে এবং সেটি সবসময় ছিল, এক সময় ছিল সর্বহারা পার্টি, সেটি এখনো তার একটা এক ধরনের অস্তিত্ব রয়ে গেছে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে দেখেছি যে ধর্মকে ব্যবহার করে এক জঙ্গি সংগঠনগুলির উদ্ভব আমরা দেখলাম বাংলাদেশে, এবং সেটির সঙ্গে যারা ইন্টারন্যাশনাল যে ডাইমেনশন গুলি রয়েছে, অর্থাৎ সেটি উদ্ভবকৃত বাংলাদেশে নয়, সেটি অন্য মধ্যপ্রাচ্যে, আফগানিস্তান এবং অন্যান্য জায়গায়, এবং তাদের সঙ্গে একটি আন্তর্জাতিক যোগাযোগ আমরা সবসময় লক্ষ্য করেছি। সুতরাং অবশ্যই সেই জঙ্গি সংগঠনগুলি রয়েছে, কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা সব একটা কথা বলি, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটা হলো যে কোন আন্দোলন আজ পর্যন্ত আমার জানা মতে শুধুমাত্র সন্ত্রাসবাদের উপর নির্ভর করে সফল হয়েছে এ ধরনের কোনো ইতিহাস বিশ্বে নেই। সুতরাং যে বিষয়টা দাঁড়ায়, কারণ মানুষকে আমার কাছে যেটা মনে হয় যে 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 মতবাদে বিশ্বাস করুক, সন্ত্রাস মানুষ পছন্দ করে না, রক্তপাত মানুষ পছন্দ করে না, এবং সন্ত্রাস এবং রক্তপাতের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নেওয়া যায় না। সুতরাং যে বিষয়টা হয় যে আলটিমেটলি এ ধরনের সন্ত্রাসবাদী আন্দোলনগুলি একসময় মিলিয়ে যায়। সুতরাং আজকে যে বিষয়টা প্রয়োজন সবসময় মনে হয় যে যারা বহুত্ববাদ এবং বৈচিত্র্য বিশ্বাস করেন সে সমস্ত ব্যক্তি এবং গোষ্ঠীগুলিকে এই ধরনের সন্ত্রাসবাদী আন্দোলনের বিরুদ্ধে এক অত্যন্ত ভোকাল হওয়া উচিত, এক ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে এর প্রতিবাদ অব্যাহত রাখা উচিত, এবং এ ধরনের প্রতিবাদ অব্যাহত যদি আমরা রাখতে পারি তাহলে এ ধরনের সন্ত্রাসবাদী আন্দোলন মোকাবেলা করবার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হবে, যেটি আলটিমেটলি সরকার মনে করবে যে জনসমষ্টির মাঝখানে এ ধরনের আন্দোলনের বিরুদ্ধে একটা প্রবল জনস্রোতের উপস্থিতি রয়েছে, এবং এ ধরনের প্রবল উপস্থিতি যখন সরকার ফিল করবে তখন আমরা যে ধরনের মাঝে মাঝে হাস্যকর বিবৃতি দেখি আমাদের সরকারের কোনো কোনো মহল থেকে, আমার মনে হয় তখন তারা এটা হাস্যকর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবেন।
ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের আরেকজন শ্রোতা কল করেছেন বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে, মোহাম্মদ খলিল, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি জি, শুনতে পাচ্ছেন।
বলুন আপনার প্রশ্নটা। বলুন,
যে বাংলাদেশে যতগুলো দুর্নীতি মানে যেগুলো হচ্ছে আর কি, এগুলা যে সরকারের মানে পদক্ষেপ নেওয়ার জরুরি দরকার, কেননা যে অনেক জায়গা দেখতেছি আমি আমার শহরে কালকে এত মারামারি হাঙ্গা, এই যে আমাদের পীরগঞ্জ থানায়, খাগড়া ডিস্ট্রিক্ট পীরগঞ্জ থানায়, সরকারের এগুলার দিকে একটু নজর রাখার জরুরি দরকার, কেননা যে আমাদের ছেলে মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, কখন যে কার দুর্ঘটনা ঘটবে সেটা পুলিশ থাকতেছে, তারপরে বিজ্ঞান থাকতেছে, তারপরেও কোনো মানে কাজ করতে পারতেছে না। তাই আমি চাই যে সরকার যেন এই দিক দিয়ে একটু বেশি বেশি লক্ষ্য রাখে, কেননা যে এখন রাস্তাঘাটে চলাফেরা খুবই মুশকিল হয়ে গেছে আমাদের।
ধন্যবাদ মোহাম্মদ খলিল।
অনুরোধ, হ্যাঁ এটা যেন একটু পদক্ষেপ নেয়,
ধূসর আকাশ, তিনি ঠিক জানি না কোথেকে লিখেছেন, কিন্তু তার নামটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে ধূসর আকাশ। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকার কতটা আন্তরিক, বিরোধী দল দমনে সরকারের কঠোর পদক্ষেপগুলো সহজেই চোখে পড়ে। খুনের তদন্ত শুরু হওয়ার পূর্বেই দেশের প্রধানমন্ত্রী যখন বলে ফেলেন বিএনপি জামাত গুপ্ত খুনে জড়িত, এমন সব মন্তব্য কি জঙ্গিবাদ দমনে সহায়ক কোনো ভূমিকা রাখবে? তার প্রশ্ন আরও আরও কিছু কথা রয়েছে, আমি ডক্টর মোহাম্মদ আবু নাসেরের কাছে আগে যাচ্ছি।
আমার মনে হয় যে সরকারের আন্তরিকতার অভাব নেই, কারণ জঙ্গিবাদকে, জঙ্গিবাদ দমন, জঙ্গিবাদকে টিকিয়ে রাখলে সরকারের কোনো রাজনৈতিক লাভ নেই। তবে আমি সবার সঙ্গে একমত যে যখন কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনার যখন তদন্ত কাজ চলে, তখন আমরা সরকারের যিনি প্রধান নির্বাহী এবং সরকারের যারা মন্ত্রী রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের মন্তব্য আমরা আশা করি না। যে মন্তব্য রাজনৈতিক বিরোধী দলকে দায়ী করে যে সমস্ত মন্তব্য করা হয়, তদন্তের আগেই এই ধরনের মন্তব্য আমরা প্রত্যাশা করি না।
ধন্যবাদ। আমাদের যিনি কল করলেন বাংলাদেশ থেকে মোহাম্মদ খলিল, এবং ফেসবুকে ধূসর আকাশ যেই কথাগুলো বললেন তাতে বোঝা যাচ্ছে যে লোকজন অত্যন্ত আতঙ্কিত এবং ভীত, এবং তারা এখন প্রশ্ন করছেন যে সরকারের কতটা আন্তরিকতা আছে সন্ত্রাস দমনে। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ,
আমার কাছে মনে হচ্ছে সরকার অবশ্যই আন্তরিক, কারণ সরকারের কোনো রাজনৈতিক ফায়দা নেই এই ধরনের একটি নৈরাজ্যবাদিতা যদি সমাজে বা রাষ্ট্রে এক্সিস্ট করে, এটি একটি সরকারের জন্য কোনো গ্রেট বই আনে না। কিন্তু সমস্যা যে জায়গাটিতে হয়ে গেছে, আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে গণতান্ত্রিক চর্চা ও চেতনার অভাব, গণতান্ত্রিক সংস্কৃতির অভাব। এই গণতান্ত্রিক সংস্কৃতির অভাবের ফলে যে জিনিসটা হয় যে কিছু একটা ঘটলেই সরকারের বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দেয়া এবং বিরোধী দলের সরকারের উপর দোষ চাপিয়ে দেয়া, যেটি আমরা পাশ্চাত্য গণতান্ত্রিক দেশগুলোতে আমরা যেটা দেখি যে যখন কোনো সংকট হয় সরকারের বিরোধী দল একই প্ল্যাটফর্মে থেকে একই রকম দৃষ্টিভঙ্গিতে একটি বিষয়কে দেখার, কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, যে কোনো একটি ঘটনায় সরকার এবং প্রধান বিরোধী দল সবসময় ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটা দেখার চেষ্টা করে এবং ভিন্নভাবে সেটা ব্যাখ্যা করবার চেষ্টা করে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কখনোই সরকার এবং বিরোধী দল কোন একটি জায়গায় এসে একটি বিষয়কে দেখেছে এরকম আমার মনে পড়ে না। সুতরাং ভ্রমণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা সরকার এবং বিরোধী দল উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার, এবং সরকার এবং বিরোধী দল উদ্যোগ নিতে পারে তাহলে এই সমস্ত সংকট, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে যে বড় বড় যে সংকটগুলি রয়েছে রাষ্ট্রের সামনে, তা মোকাবেলা করবার আরো ভালোভাবে এবং সমন্বিতভাবে মোকাবেলা করা সম্ভব হয়।
ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে আসছে, আরেকজন প্রশ্ন করেছেন। হ্যালো
হ্যালো, আমি, আমার নাম নাজি জাহান সীমা, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে জঙ্গিদের অমানবিক অসুস্থ মানসিকতার আমি বলবো কার্যকলাপ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ভাবাই যায় না যে কোনো সুস্থ চিন্তাশীল মানব জাতি এ ধরনের হত্যাকাণ্ড একদম নিশ্চিন্তে ঘটাতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই অমানবিক অনৈতিক উগ্র আচরণের জন্য বা প্রতিকার হিসেবে আমাদের শুধু কি আইনগত পদক্ষেপই যথেষ্ট, নাকি আইনের সাথে সাথে আমাদের সুস্থ স্বাভাবিক এবং মানবিক চিন্তার বিকাশ প্রয়োজনীয়তা গুরুত্ব আছে? ধন্যবাদ।
অনেক ধন্যবাদ নার্গিস জাহান সীমা, ইউএসএর পেনসিলভেনিয়া থেকে কল করেছেন। বলছেন যে যে জঙ্গিদের অমানবিক নৃশংস আচরণ দেখছেন, সেটার প্রতিকার হিসেবে আইনগত পদক্ষেপই যথেষ্ট, না তার সঙ্গে আমাদের মানবিক সুস্থ চিন্তা বিকাশ ঘটার প্রয়োজন আছে? কি বলেন ডক্টর মোহাম্মদ আবু নাসের?
অবশ্যই মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে আরো বেশি করে জাগাতে হবে। যে কথা আমি বলছিলাম যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় গত কয়েক দশকে একটা বড় ধরনের রূপান্তর ঘটে গেছে। আমরা আমাদের যে আপনার ধর্মনিরপেক্ষ বাঙালি সংস্কৃতি প্রধান যে বাংলাদেশ, আমরা মনে হয় আমাদের বাঙালিত্বকে বিসর্জন দিয়ে আমাদের যে ধর্মীয় আমাদের যে সত্তা, বাংলাদেশে এখন শতকরা 92% মানুষ মুসলমান, তবে তবে দেখা যাচ্ছে যে এর আগে 1970-এর দশকে সেই সংখ্যা ছিল 80% এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে ক্রমাগত ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের সম্প্রদায় অন্য ইসলাম ধর্মের বাইরে অন্যান্য ধর্মের মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তারা দেশত্যাগ করছেন এবং নানাভাবে তারা দেশে থাকলেও নানাভাবে হেনস্থা হচ্ছেন। আমাদের যেটা মনে হয়, আমাদের যে নৃতাত্ত্বিক যে পরিচয় ছিল, আমাদের যে সাংস্কৃতিক পরিচয় ছিল, সেই পরিচয়ের বাইরে আমাদের ধর্মীয় পরিচয় বাংলাদেশে এখন একটা মুখ্য অবস্থান নেওয়া শুরু করেছে। এবং এই এই এদিকে আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, তাদেরকে অতি জরুরি ভিত্তিতে নজর দেওয়া দরকার। আমার মনে হয় যে আমাদের যে হাজার বছরের বাঙালি সংস্কৃতির যে ধর্মনিরপেক্ষ উপাদান রয়েছে, আমাদের সেই উপাদানগুলোকে আরো কিভাবে আপনার এগুলোকে নার্চার করা যায়, এগুলোকে আরো বিকশিত করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে। এবং এর একটা উপায় হতে পারে যে আমরা দেখতাম আগে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নানা ধরনের সাংস্কৃতিক উৎসব হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান যে হতো সেগুলোর এখন খুব একটা আমরা দেখি না। তো সেই বিষয়গুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। এবং একটা একটা খুব আশাব্যঞ্জক একটা বিষয় আমি লক্ষ্য করলাম কদিন আজকে, আমি দেখছিলাম যে বাংলাদেশের একজন প্রধান ইমাম, তিনি শোলাকিয়া মসজিদের যিনি ইমাম, আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে।
শোলাকিয়া মসজিদের যিনি ইমাম মাওলানা মাসুদ উদ্দিন, তিনি একটি উদ্যোগ নিয়েছেন, তিনি একটি সিগনেচার ক্যাম্পেইন করছেন, যেখানে তার উদ্দেশ্য হচ্ছে 1,00,000 ইমাম তারা একটা স্বাক্ষর করে বলবেন যে তারা এই ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং ইসলামের যে মূল ধারা সেটা ওই ধর্মীয় সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এখন পর্যন্ত তিনি 76,000 ইমামের স্বাক্ষর গ্রহণ করেছেন। এরকম ইমাম, এরকম আমার মনে হয় যে সিগনেচার ক্যাম্পেইন এবং মোটিভেশনাল যে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম সরকারের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আরো বেশি করে উদ্যোগ নেওয়া দরকার, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানবিক মূল্যবোধ এবং আপনার নৈতিকতা, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া দরকার।
আমরা ডক্টর ইফতেখার আহমেদের কাছে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। হ্যালো,
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি বাংলাদেশের গাজীপুর থেকে মাসুদুল্লাহ বলছিলাম।
বলুন।
বয়সে প্রেমী রেখে কি শুভেচ্ছা, তারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে থাকেন, এর মধ্যে আজকে যে বিষয়টা আমার প্রশ্ন হলো, জঙ্গি হামলায় ইতিপূর্বে আমরা দেখেছি 2005 সালে এবং এরপরেও কিছু কিছু জায়গায় হয়েছে, বর্তমানে এই পরিস্থিতি আবার গাঢ়ভাবে হচ্ছে, তবে সরকারের এই বিষয়ে যদি জনসচেতনতা তৈরি করা যেত ভালোভাবে, যে কিভাবে সচেতনতা তৈরি করা যায় বিভিন্ন মাধ্যমে, তাহলে মনে হয় এদেরকে প্রতিরোধ করাটা অনেকটা সহজ হতো। আমার মূল প্রশ্নটা, কিভাবে এগুলা আরো বিস্তারিত ভাবে প্রচার প্রচারণা বৃদ্ধি করা যায় এবং এই কৌশল গুলো কিভাবে দেখে দমানো যায়, তার যদি একটা দিক নির্দেশনা আমরা পেতাম সেটা খুব উপকৃত হতাম।
আপনি কোন বিষয়ে সচেতনতার কথা বলছেন?
এই জঙ্গি হামলাটা যেভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে সচেতন করা যায় জনগণকে, সেসব বিষয়গুলো যদি বিশেষজ্ঞরা বলতেন তাহলে মনে হয় ভালো হতো। তাহলে সমস্যা দেখতে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। ডক্টর ইফতেখার আহমেদ, আমাদের খুব কম সময় আছে, আপনি যদি এই জঙ্গিবাদ সম্পর্কে প্রতিরোধ করা যায় কিভাবে সে সম্পর্কে বিষয় সচেতনতা বৃদ্ধির কথা বলছেন, আর তো আপনি যদি এই সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে একটা উত্তর দেন।
প্রথম যিনি প্রশ্ন করেছেন, দ্বিতীয় যিনি প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন মোটামুটি একই, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ মোকাবেলার যে সবচেয়ে কার্যকর অস্ত্র হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি এবং চেতনার বিকাশ। গণতান্ত্রিক সংস্কৃতি এবং চেতনার বলতে আমরা যে জিনিস থেকে বুঝি সেটা হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যে বাংলাদেশে থাকে বহুত্ববাদের চর্চা, যেখানে বৈচিত্র্যকে স্থান দেওয়া হবে এবং নানা ধর্ম নানা মতের মানুষের সহাবস্থান হবে ধর্ম বর্ণ নির্বিশেষে। এই ধরনের একটি সংস্কৃতি যখন আমরা গড়ে তুলতে পারবো এবং এই ধরনের সংস্কৃতির জন্য একটি সামাজিক বিপ্লব দরকার, অর্থাৎ সামাজিক ভাবে যখন এই ধরনের চিন্তা চেতনার ব্যাপক প্রসার ঘটবে তখনই জঙ্গিবাদ বা যে কোনো ধরনের উগ্র মতবাদ এই ধরনের সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে স্থান পাবে না। যতক্ষণ আমরা সেটা গড়ে তুলতে না পারবো তখন কোন কোন ফর্মে সেটা থাকবে, এবং জঙ্গিবাদকে মোকাবেলার এটাই হচ্ছে সবচেয়ে কার্যকর, আমি যদি বলি, অস্ত্র।
অনেক ধন্যবাদ। আপনারা শ্রোতারা অনেকেই আপনারা ফেসবুকে প্রশ্ন করেছেন, সবার প্রশ্ন নিতে পারলাম না, দুঃখিত। গাজী হাবিবুল্লাহ মানিক, আপনিও প্রশ্ন করেছিলেন, সরকারের মদদে চলছে জঙ্গিবাদ, আসলে এসব চক্রান্ত করে ক্ষমতায় থাকার অপচেষ্টা। আরও আছে মাসুম বিল্লার তো প্রশ্ন নিতে পেরেছে। লিয়া কাতালি, আপনাকে অনেকবার আপনি প্রশ্ন করেননি, তবে ফোন নাম্বার দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি এখান থেকে কল করতে, কিন্তু আপনাকে আপনার টেলিফোন লাইন যায়নি। তো যাই হোক, আমাদের হাতে এখন আর সময় নেই। ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি, শুভরাত্রি।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোন দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
প্যারিস আক্রমণের প্রায় ছ মাস পর শীর্ষ একজন সন্দেহভাজন সালাহ আব্দেসালাম ফরাসি রাজধানীর একটি আদালত ভবনে এসছে। এর কয়েক ঘণ্টা আগেই তাকে বিচারের জন্য বেলজিয়াম থেকে ফ্রান্সে পাঠানো হয়। ২৬ বছর বয়সী এই ফরাসি লোক, যে ব্রাসেলসে বাস করত, প্যারিসে ১৩ নভেম্বরের বোমা ও গুলির ঘটনার পর থেকে পলাতক ছিল। তাকে ২২ মার্চ ব্রাসেলস বোমা আক্রমণের মাত্র দিন কয়েক পর গত মাসে আটক করা হয়। ওই হামলার সঙ্গে প্যারিস হামলার সম্পর্ক ছিল বলে মনে হয়। ইসলামিক স্টেট দুটো আক্রমণেরই দায় স্বীকার করেছে। আব্দেসালাম বুধবার প্যারিসে তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হচ্ছে। আব্দেসালামের ফরাসি আইনজীবী ফ্র্যাঙ্ক বার্টন বলেন যে তার মক্কেল চুপ করে থাকবে না। ইরাকি সৈন্যরা আজ সংঘর্ষিত ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি মোসেলে নতুন করে আক্রমণ অভিযান শুরু করেছে। তারা জোট বাহিনীর প্রচণ্ড বিমান আক্রমণের সহায়তায় শহরের উত্তর পূর্বাঞ্চলের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। এই আক্রমণ অভিযান কয়েক সপ্তাহ ধরে থমকে যায় যখন ইরাকি বাহিনী আইএস যোদ্ধাদের কাছ থেকে প্রচণ্ড বাধার মুখে তাদের মূল লক্ষ্য আটটি গ্রামের নিয়ন্ত্রণের পরিবর্তে মাত্র তিনটির নিয়ন্ত্রণ গ্রহণ করতে সমর্থ হয়। বুধবারের এই অভিযান খুব ভোরে শুরু হয় এবং দুপুরের মধ্যেই ইরাকি বাহিনী মাহানা গ্রামে পৌঁছে যায়। ভারতের প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার কমানোর প্রতিবাদে দেশটির প্রায় সবকটি শ্রমিক সংগঠন শুক্রবার ধর্মঘট ডেকেছে। ভারতে প্রভিডেন্ট ফান্ড ভোগী সরকারি ও বেসরকারি কর্মচারী সংখ্যা প্রায় চার কোটি। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত। আমরা দুঃখিত, আমরা এই প্রতিবেদনটি প্রচার করতে পারিনি বলে। আমি চলে যাচ্ছি পরবর্তী খবরে। বিশ্বের ১১,০০০ ব্যাংক যে আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি ডলারের লেনদেন করে, সেই নেটওয়ার্ক সাম্প্রতিক সাইবার ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটি জরুরি সতর্কবার্তায় সফটওয়্যার হালনাগাদ করতে পরিষেবা গ্রহণকারীদের নির্দেশ দিয়েছে। সুইফট, যারা কিনা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাঠানোর নির্দেশ দিয়ে থাকে, তাদের তরফ থেকে এই নতুন সতর্কবার্তা জানানো হল। এদিকে বাংলাদেশ এবং অন্যান্য দেশের আইন প্রয়োগকারী কর্মকর্তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮,১০০ কোটি ডলার চুরির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই প্রথম সুইফট স্বীকার করেছে যে বাংলাদেশ ব্যাংকের সাইবার আক্রমণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরঞ্চ এই কোম্পানির বার্তা হ্যাক করার অনেকগুলো চেষ্টার মধ্যে এটি একটি ঘটনা। তবে আগেকার ওইসব ঘটনার যারা স্বীকার হয়েছিলেন, তাদের কিংবা সেই অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের একটি নজরদারি গোষ্ঠী ফ্রিডম হাউস বলছে, গোটা বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গত ১০ বছরে এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্রের বিস্তারের পক্ষের এই সংগঠন একটি নতুন প্রতিবেদনে আজ বলে যে পৃথিবীতে এখন ৭ জনের মধ্যে মাত্র ১ জন বাস করে এমন দেশে যেখানে স্বাধীনতা রয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রেগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.